এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 20 ফেব্রুয়ারি, 7 ফাল্গুন এবং ফার্সি 1 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ফিলিস্তিনি নারীদের উপর ইসরায়েলি পাশবিকতায় জাতিসংঘের উদ্বেগ এবং বাংলাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হবে না বলে ওবায়দুল কাদেরের মন্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো দুটি প্রতিবেদন শুনতে পাবেন। রংধন অনুষ্ঠানের পর প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল যাতে গাজার রাফাতে নতুন করে আর কোনো পাশবিকতা চালাতে না পারে জাতিসংঘকে তা নিশ্চিত করতে হবে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে তারা এডেন উপসাগরে আমেরিকার দুটি জাহাজে হামলা চালিয়েছে। বাংলাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতের মহারাষ্ট্রে মুসলমানদের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের জোরালো দাবি তুলেছে সমাজবাদী পার্টি, মারাঠাদের সংরক্ষণ বিল পাস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যাতে গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে নতুন করে আর কোনো পাশবিকতা চালাতে না পারে জাতিসংঘকে তা নিশ্চিত করতে হবে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান। রাফা শহরে ইসরায়েলি বাহিনী পূর্ণমাত্রার স্থল অভিযান চালালে সেখানে যে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হবে সে সম্পর্কে তিনি চিঠিতে সতর্ক করেছেন। আমির আবদুল্লাহিয়ান বলেন রাফাতে পূর্ণমাত্রার স্থল অভিযান সেখানে আশ্রয় গ্রহণকারী প্রায় 15 লাখ ফিলিস্তিনির জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। এসব ফিলিস্তিনি বহুবার আশ্রয়ের সন্ধানে এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে বেরিয়েছেন এবং শেষ পর্যন্ত রাফাতে কোনো মতে খোলা আকাশের নিচে তাঁবু গেড়ে মাথা গোজার ঠাঁই করে নিয়েছেন। তিনি সেখানে এমন বিপর্যয় হতে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতিও আহ্বান জানিয়ে বলেন রাফাতে সামরিক অভিযান চালানো হলে সেটি হবে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বাহিনীর গণহত্যার আরেকটি অধ্যায়। সম্ভাব্য এই পরিস্থিতি প্রতিহত করা জাতিসংঘের অবশ্য পালনীয় কর্তব্য বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেন। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে ইহুদিবাদ ইসরায়েলের পরিকল্পিত স্থল অভিযান নিঃসন্দেহে ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। তেহরান সফররত হামাসের লেবানন প্রতিনিধি ও অন্যতম পলিট ব্যুরো সদস্য ওসামা হামাদান এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির একটি একক টক শোতে বলেন ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি, এখন তাদের সামনে একটি কাজ বাকি রয়েছে আর তা হচ্ছে রাফাতে আক্রমণ করা। ওই আক্রমণের ফলাফল হবে শূন্য। সম্প্রতি ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে স্থল অভিযান চালানো হবে বলে ঘোষণা করেন। তার ওই ঘোষণার বিরুদ্ধে ইসরায়েলের দোসর আমেরিকা সহ গোটা বিশ্ব প্রতিবাদ জানায়, কিন্তু সে প্রতিবাদ উপেক্ষা করে নেতানিয়াহু বলেছেন যারা ইসরায়েলকে রাফাতে অভিযান চালানো থেকে বিরত থাকতে বলে তারা প্রকৃতপক্ষে এই যুদ্ধে তেল আবিবকে পরাজিত হওয়ার আহ্বান জানায়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে তারা এডেন উপসাগরে আমেরিকার দুটি জাহাজে হামলা চালিয়েছে। এই হামলায় উপযুক্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন। তিনি জানান, দেশের সেনারা সুনির্দিষ্ট দুটি অভিযান চালিয়েছে যাতে এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করা যায়। সি চ্যাম্পিয়ন এবং নেভিস ফরচুনা নামে দুটি জাহাজকে লক্ষ্য করে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং এসব ক্ষেপণাস্ত্র জাহাজ দুটিতে সরাসরি আঘাত হানে বলে জানান জেনারেল সারি। তিনি বলেন, ২৪ ঘণ্টায় ইয়েমেনের সেনারা আমেরিকা এবং ব্রিটিশ লক্ষ্যবস্তুতে চারটি অভিযান চালিয়েছে। এর মধ্যে প্রথম হামলা ছিল একটি ব্রিটিশ জাহাজকে লক্ষ্য করে এবং হামলায় জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে গেছে। দ্বিতীয় অভিযান চালানো হয় আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে। আল হুদাইদা প্রদেশে পরিচালিত ওই অভিযানে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। পরের দুটি অভিযানে আমেরিকার দুটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। জেনারেল সারি জানান, ইয়েমেনের ভেতরে গুপ্তচর বৃত্তি চালানোর সময় MQ-9 রিপার ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইয়েমেন এসব হামলা চালাচ্ছে গাজার সমর্থনে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আজ এ কথা বলেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, এইসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয় তাহলে সেখানে বাধা আসবে। আর তারা যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দিয়ে এগিয়ে যায় সেখানে আমরা বাধা দেব কেন?
বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে বিরোধী দলের যে রাজনীতির মূল ইস্যু তৈরি হচ্ছে সরকারকে দোষারোপ করা। বিএনপি নেতা মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন, দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। এসব সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এই হচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী দলের অবস্থা। তিনি নেতাদের কাছে প্রশ্ন রাখেন, 54 দলের সরকার বিরোধী যে ঐক্যজোট, এই জোটের শরিকরা কোথায়, সেই ঐক্যই বা কোথায়, জগা খিচুড়ি ঐক্যজোট কোথায়, সেসব প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে, বিএনপি জিতেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবাই জানে নির্বাচনে কারা জিতেছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের মহারাষ্ট্রে মুসলমানদের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের জোরালো দাবি তুলেছে সমাজবাদী পার্টি। আজই রাজ্যটিতে মারাঠাদের জন্য সংরক্ষণ বিল পাশ করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
মহারাষ্ট্রে মুসলিমদের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের জোরালো দাবি তুলেছে সমাজবাদী পার্টি বা সপা। অন্যদিকে আজই রাজ্যটিতে মারাঠাদের জন্য সংরক্ষণ বিল পাশ হয়েছে। আজ মঙ্গলবার মারাঠাদের জন্য সংরক্ষণ বিলটি যখন রাজ্য বিধানসভায় পাশ হয় তখন বিধানসভা চত্বরের বাইরে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমিকে সেখানে মুসলমানদের জন্য সংরক্ষণের দাবি তুলতে দেখা গেছে। এ সময় তার সঙ্গে আরও একজন নেতা ছিলেন এবং তাদের দুজনের হাতে থাকা ব্যানারের মাধ্যমে মহারাষ্ট্রে মুসলমানদের 5% সংরক্ষণের দাবি জানানো হয়। ব্যানারে লেখা ছিল, মুসলিমদের সাথে অবিচার বন্ধ করো, মারাঠাদের সাথে মুসলিমদের শিক্ষা ও চাকরিতে 5% সংরক্ষণ দাও। ওই ইস্যুতে তারা স্লোগানও দেন। বিধায়ক আবু আজমি এক বার্তায় বলেন, আমরা মারাঠা সম্প্রদায়ের সংরক্ষণকে স্বাগত জানাই, কিন্তু মুসলমানদের বোকা বানানো এবং তাদের প্রতি অবিচার করার প্রতিবাদে মুসলিম সংরক্ষণের জন্য মহারাষ্ট্র সরকারের 2014 সালের অধ্যাদেশ বিধানসভা চত্বরে ছিঁড়ে নিন্দা জানাচ্ছি। আমরা মুসলিম সংরক্ষণের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করব এবং এই দাবিতে আমাদের লড়াই অব্যাহত থাকবে। পরে তিনি সাংবাদিকদের বলেন, মুসলিমদের মধ্যে যারা অনগ্রসর তাদের জন্য সরকার অধ্যাদেশের মাধ্যমে সংরক্ষণের ঘোষণা করেছিল, কিন্তু এ পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে। এমনকি হাইকোর্টও বলেছিল মুসলিমদের 5% শিক্ষায় সংরক্ষণ দিতে, কিন্তু আজও তা দেওয়া হয়নি বলেও মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছে বিশ্ব সংবাদে। পাকিস্তানে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এবং আসিফ আলী জারদারির পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির মধ্যকার আজ সকালের বৈঠক কোন মতৈক্য ছাড়াই শেষ হয়েছে। বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় নির্বাচনের ১২ দিন পরেও সরকার গঠন অনিশ্চিত অবস্থায় রয়ে গেছে। আজকের বৈঠকে দুই দলের সংসদ সদস্যরা যোগ দেন। এর আগে চার দফা বৈঠক হয়েছে, কিন্তু এখনও সরকার গঠনের ব্যাপারে তারা একমত হতে পারেনি। আজ আবারও দুই দল বৈঠকে বসবে বলে কথা রয়েছে। আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজেতে ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের হাতে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ধারণ সংক্রান্ত শুনানি শুরু হয়েছে। গতকাল শুরু হওয়া এ শুনানি এক সপ্তাহ ধরে চলবে এবং এতে বিশ্বের ৫২টি দেশ সাক্ষ্য দেবে বলে আশা করা হচ্ছে। যেসব দেশের প্রতিনিধিরা হেগের এই আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেবেন সেসব দেশের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। জর্দান নদীর পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম আল কুদসের উপর ইসরায়েলি দখলদারিত্বের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার প্রথম দিনে সোমবার বেশ কয়েকটি দেশের বক্তব্য গ্রহণ করা হয়েছে। শুনানিতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেছেন স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি এবং জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সহ বেশ কয়েকজন শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞ। প্রথম দিনের শুনানিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তি তুলে ধরেন ফিলিস্তিনি প্রতিনিধি দলের আইনজীবী পল রিচলার। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজা উপত্যকা ইহুদিবাদ ইসরায়েলের চলমান গণহত্যাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে ব্রাসিলিয়ার সঙ্গে তেলাবিবের তীব্র কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ইসরায়েল সরকার লুলা দা সিলভাকে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করেছে এবং ব্রাজিল সরকার তেলাবিব থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লুলা রোববার এক বক্তব্যে বলেছিলেন গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সঙ্গে যা করা হচ্ছে তা ইতিহাসে আর কখনও ঘটেনি। অবশ্য এরকম ঘটনা আরেকবার ঘটেছিল তখন যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন জার্মান শাসক অ্যাডলফ হিটলারের নির্দেশে ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল বলে যে কল্পকাহিনী প্রচার করা হয় তা ইতিহাসে হলোকাস্ট নামে চিহ্নিত। ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লুলার বক্তব্যকে অপমানজনক এবং গুরুতর বলে অভিহিত করেছেন। এছাড়া ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস গতকাল তেলাবিবে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে বলেছেন লুলা দা সিলভা তার বক্তব্য প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত ইসরায়েলে প্রবেশ করতে পারবে না। এর পরপরই লুলাদার বক্তব্য প্রত্যাহার করার পরিবর্তে নিজের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেন। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শিগগিরই ব্রাসিলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার দেশের নৌবাহিনী উত্তর ভারত মহাসাগরে একটি যৌথ মহড়া চালাবে যাতে বিশ্বের অন্তত ১২টি দেশের নৌবাহিনী যোগ দেবে। আজ রাজধানী তেহরানে আইআরআইবি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। তিনি বলেন চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই এই মহড়া সম্পন্ন হবে। আগামী ১৯ মার্চ চলতি ফার্সি বৎসর শেষ হবে। গভীর সাগরে ইরানের নৌবাহিনী মোতায়েন প্রসঙ্গে শাহরাম ইরানি বলেন ২০০৯ সাল থেকে বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ইরানের নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের নতুন প্রতিবেদনে গাজা ও পশ্চিম তীরের নারী ও মেয়েদের বিরুদ্ধে ধর্ষণ সহ ইহুদিবাদী সামরিক বাহিনীর নৃশংস ও অমানবিক আচরণের নতুন কিছু দিক উন্মোচিত হয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক নতুন প্রতিবেদনে গাজা পশ্চিম তীরের নারী ও মেয়েদের বিরুদ্ধে ধর্ষণ সহ ইহুদিবাদী সামরিক বাহিনীর নৃশংস অমানবিক আচরণের নতুন কিছু দিক উন্মোচিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞরা ইহুদিবাদী সেনাদের দ্বারা ফিলিস্তিনি নারীদের ধর্ষণ, হত্যা এবং খাবার না দিয়ে খাঁচায় আটকে রাখাকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলে বিবেচনা করেছেন। প্রতিবেদনে ওই বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী এই অপরাধগুলি শাস্তিযোগ্য অপরাধ। আন্তর্জাতিক ফৌজদারি আইনের আওতায় ও রোম চুক্তির অধীনে এসবের বিচার হতে পারে জঘন্য অপরাধ হিসেবে। জাতিসংঘ বিশেষজ্ঞরা নগ্ন করে প্রহার করা, পুরুষ ইসরায়েলি সেনা দিয়ে দেহ তল্লাশি চালানো সহ ফিলিস্তিনি নারী বন্দীদের বিরুদ্ধে নানা ধরনের যৌন আক্রমণের খবরেও উদ্বেগ প্রকাশ করেছেন। এই প্রতিবেদনে একটি অংশে বলা হয়েছে, আটক ফিলিস্তিনি নারী ও মেয়েদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের দ্বারা ধর্ষণ ও যৌন সহিংসতা ঘটার বহু সংখ্যক প্রতিবেদন পেয়ে আমরা গভীরভাবে দুঃখিত। এটা মর্মান্তিক যে ইসরায়েলি সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি নারী ও শিশুদের লক্ষ্য করে তাদেরকে সপরিবারে হত্যা করছে নির্বিচারে, অথচ তারা আশ্রয় খুঁজছিল বা পালিয়ে যাচ্ছিল। ইসরায়েলি সেনাবাহিনী বা তার সহযোগী বাহিনীর হাতে নিহত হওয়ার সময় এইসব নারী ও মেয়েরা সাদা পতাকা বহন করছিলেন। এই বিবৃতি অনুসারে কমপক্ষে দুজন ফিলিস্তিনি নারী বন্দীকে যৌন নির্যাতন করা হয়েছে এবং আরো কয়েকজনকে যৌন নিপীড়ন ও সহিংসতার হুমকি দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি নারী বন্দীদের ছবি ইসরায়েলি সেনারা অপমানজনক অবস্থায় তুলে ইন্টারনেটে শেয়ার করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর মাধ্যমে অজানা সংখ্যক ফিলিস্তিনি নারী, মেয়ে ও শিশু নিখোঁজ রয়েছে এবং অন্তত একজন ফিলিস্তিনি নবজাতক মেয়েকে জোরপূর্বক ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলে স্থানান্তরিত করেছে। ইসরায়েলি সেনারা অনেক ফিলিস্তিনি শিশুকে তাদের বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে এবং তাদের অবস্থান এখনো অজানা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। জাতিগত ও ভাষা বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। এখানে 54টি বেশি জাতিগোষ্ঠীর বসবাস থাকলেও বাংলাসহ মাত্র 41টি ভাষা রয়েছে। এর মধ্যে 34টি ভাষাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় পড়াশোনা করার বা কথা বলার সুযোগ না থাকায় এগুলো হারিয়ে যাচ্ছে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
জাতিগত ও ভাষা বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, 54টির বেশি জাতিগোষ্ঠীর বসবাস এখানে। তবে ভাষা রয়েছে বাংলাসহ মাত্র 41টি, এর মধ্যে 34টি ভাষাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। কিন্তু বৈচিত্র্যের বাস্তবতা বেশ সঙ্গীন, কেননা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় পড়াশোনা করার বা কথা বলার সুযোগ না থাকায় এটা হারিয়ে যাচ্ছে। মাঠ পর্যায়ের দিকে তাকালে দেখা যাচ্ছে শেরপুরে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা ও সংস্কৃতি।
আমাদের ফুলাবানি স্কুলে যায়, খালি ওখানে খালি বাংলাই চলে, আমাদের জাতীয় ভাষা চলে না।
আমাদের ভাষা ছিল একটা এক সময়, এটা দিন দিন বিলুপ্ত হয়ে যেতেছে আর কি।
অল্প কিছু স্কুলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা ধরে রাখার চেষ্টা করা হলেও শিক্ষক সংকট দীর্ঘদিনের, তাই ভাষা ধরে রাখতে প্রতিটি স্কুলের বইয়ের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষক নিয়োগ ও একটি কালচারাল একাডেমি স্থাপনের দাবিও তাদের। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার কথা জানিয়েছেন আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্প IED-র ফেলো সুমন্ত বর্মন।
ইতিমধ্যে গারো ভাষার পাঠ্যপুস্তক আকারে লিপিবদ্ধ হয়েছে সরকারের প্রচেষ্টায়। শিক্ষক সংকটের কারণে গারো ভাষা বইটাও স্কুলে পড়ানো হচ্ছে না।
এদিকে মৌলভীবাজার চাবাগানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তা খাড়িয়া, তাদের মাতৃভাষার নামও খাড়িয়া। চা শিল্পাঞ্চলে কর্মরত অসংখ্য খাড়িয়া জনগোষ্ঠীর প্রাণের ভাষা এটি। কিন্তু সময়ের গতিধারায় চাবাগান থেকে ভাষাটি এখন হারিয়ে যেতে বসেছে। এখন মাত্র দুইজন নারী 80 বছর বয়সী ভেরোনিকা কেরকেটা ও 75 বয়সী ক্রিস্টিনা কেরকেটা আদি খাড়িয়া ভাষায় কথা বলতে পারেন।
কেমন লাগে, মনটা থোড়া দুঃখ লাগে, শালা আমি বলতে পারি, অন্য এই যে আমার ছেলেই বলতে পারে না, আর কি করে বুঝাই না। তবে তারা ইংলিশ ভাষা কইতে পারে, ইংলিশ পড়তে পারে, কিন্তু এই ভাষা তো পারে না।
আমাদের ভাষা কথা বললে এরা হাসে।
তারা সম্পর্কে দুই বোন, এর আগে বহু জাতপাত সংস্কৃতি ভাষায় বৈচিত্র্যপূর্ণ একটি ভাষার শেষ প্রতিনিধিই হচ্ছেন এরা। এই দুজন নিশ্চিহ্ন হয়ে গেলে ভাষাটি হয়তো বিলুপ্তই হয়ে যাবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা বাংলা হলেও শতাব্দীর পর শতাব্দী ধরে খাসি, কোড়া, পাংখুয়া, খাড়িয়া, সৌরা, কোড়া, মুন্ডারি, মালতো, কন্দখুমি, রেংমিস্তা, চিয়াং, পাত্র, লুসাই ভাষাসহ 43টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার অস্তিত্ব রয়েছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের ধারাবাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ইসলামের প্রাথমিক যুগে কাফেররা মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাতো। এ সময় মুসলমানদের সংখ্যা এত কম ছিল যে তারা কাফেরদের অত্যাচার নিপীড়ন মোকাবেলা করতে সক্ষম ছিল না। এ অবস্থায় আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফেরদের নিপীড়ন থেকে রক্ষা পেতে মুসলমানদেরকে আপাতত মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাওয়ার নির্দেশ দেন। তিনি বললেন, যদি তোমরা হাবাসায় হিজরত করো তাহলে তা তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে, কারণ সেখানে একজন শক্তিশালী ন্যায়পরায়ণ বাদশাহ আছেন যার সামনে কোনো ব্যক্তির উপর বিন্দুমাত্র অত্যাচার করা হয় না। সে দেশটি সত্য ও পুণ্যভূমি। তোমাদের জন্য মহান আল্লাহ কর্তৃক মুক্তির পথ বাতলে দেয়া পর্যন্ত তোমরা সে দেশটিতে বসবাস করতে পারো।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়গ্রাহী বক্তব্য সাহাবিদের উপর এতটা প্রভাব ফেলে যে তাঁদের মধ্য থেকে চারজন নারী সহ 10-15 জন অনতিবিলম্বে রাতের আঁধারে জেদ্দা বন্দরের পথ ধরে হাবশার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মুসলমানদের এ দলটির হিজরত ও দেশত্যাগ নবুয়াতের পঞ্চম বর্ষের রজব মাসে সংঘটিত হয়েছিল।
এ হিজরতের পরপরই মুসলমানদের আরেকটি গোষ্ঠী হযরত জাফর ইবনে আবি তালিবের নেতৃত্বে হাবাসায় হিজরত করেছিল। দ্বিতীয় হিজরতটি বাধাহীনভাবে সংঘটিত হয়েছিল। এ কারণেই কতিপয় মুসলমান নিজেদের স্ত্রী ও সন্তানদেরকে নিজেদের সাথে নিয়ে যেতে পেরেছিলেন। এদের আগমনে হাবাসায় মুসলমানদের সংখ্যা 83 জনে উন্নীত হয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাসাকে যেমন বর্ণনা করেছিলেন মহাজির মুসলমানগণ, সে দেশটিকে ঠিক সেরকম একটি সমৃদ্ধশালী ও শান্ত দেশ হিসেবেই পেয়েছিলেন, যেখানে পূর্ণ স্বাধীনতা বিদ্যমান ছিল।
বন্ধুরা, হাবাসা বা আবিসিনিয়াই হিজরত সম্পর্কে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানের শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমে হাবাসায় হিজরত পরবর্তী ঘটনা সম্পর্কে জানা যাক।
মুসলমানদের দ্বিতীয় কাফেলা হাবাসায় পৌঁছার পর একদিন মক্কার কুরাইশ নেতারা সংবাদ পেল যে হাবাসায় গিয়ে মুসলমানরা খুব আরামে জীবনযাপন করছেন। তখন তারা চিন্তায় পড়ে গেল যে হাবাসায় ইসলামী বিপ্লব সংগঠিত না হয়ে যায়। তাই তারা সবাই মিলে পরামর্শ করল যে এমন একটি কৌশল বের করতে হবে যাতে সমস্ত মুসলমান মক্কায় ফিরে আসতে বাধ্য হন।
এ উদ্দেশ্যে তারা দুইজন চালাক ও বুদ্ধিমান লোক মনোনীত করল। তাদের সাথে হাবাসার বাদশাহ নাজ্জাশির জন্য বহু মূল্যবান উপহার উপঢৌকন পাঠিয়ে দিল, যাতে তারা বাদশাহ ও তার সভাসদদের সাথে এ বিষয়ে আলাপ আলোচনা করতে পারে। কুরাইশদের দূতরা হাবাসায় পৌঁছে সর্বপ্রথম বাদশাহর দরবারে প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করল। তাদেরকে মূল্যবান উপহার সামগ্রী প্রদানের পর তাদেরকে বলল,
আমাদের দেশের কিছু অজ্ঞ মূর্খ ও অনভিজ্ঞ যুবক নিজেদের ধর্ম ত্যাগ করেছে আর তারা আপনাদের ধর্ম গ্রহণ করেনি। তারা নিজেদের দেশ ত্যাগ করে আপনাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। এখন আমাদের দেশের নেতা ও সর্দারগণ আমাদেরকে আপনাদের খেদমতে পাঠিয়েছেন। আমাদের আবেদন হচ্ছে যে আপনারা সেসব লোককে আপনাদের দেশ থেকে বের করে দিন, তাদেরকে আমাদের হাতে তুলে দিন। আপনাদের নিকট বিনীত নিবেদন হচ্ছে যে যখন আমরা এই ব্যাপারটি মহামান্য বাদশাহর নিকট উত্থাপন করব, তখন আপনারা আমাদের পক্ষে সুপারিশ করবেন।
কুরাইশ নেতাদের উপহার ও অনুনয় বিনয়ে প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রস্তাবে রাজি হল। তারা সকলে প্রতিশ্রুতি দিল যে তারা বাদশাহর সামনে কুরাইশ নেতাদের বক্তব্য সমর্থন করবে।
তারপর একদিন তারা বাদশাহ নাজ্জাশির দরবারে হাজির হল। অতি উত্তম ও মূল্যবান উপঢৌকন পেশ করে তারা বাদশাহর কাছে নিজেদের আবেদন নিবেদন তুলে ধরল। এ সময় রাজ দরবারের উচ্চ পদস্থ কর্মকর্তারা সকলেই কুরাইশ প্রতিনিধিদের দাবির প্রতি সমর্থন জানাল।
কিন্তু বাদশাহ নাজ্জাশি সভাসদের মতামতের সাথে মোটেও একমত হলেন না। তিনি বললেন, কিছু সংখ্যক লোক নিজের দেশ ত্যাগ করে আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে, এটা কিছুতেই সমুচীন হবে না যে আমি ব্যাপারটি তদন্ত না করে তাদের অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে হুকুম জারি করে পাঠাবো যে তাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেয়া হোক। আমি অত্যন্ত জরুরি মনে করছি যে তাদেরকে দরবারে ডাকা হোক, যাতে আমি তাদের বক্তব্য শুনতে পারি এবং তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে তাদের ব্যাপারে কি করা উচিত।
বাদশাহ নাজ্জাশির সর্বশেষ কথাটি শুনেই কুরাইশ প্রতিনিধিদের চেহারায় রং বদলে গেল, চেহারার রং বদলে গেল এবং তাদের হৃদস্পন্দন বেড়ে গেল। তারা চাচ্ছিল না যে মুসলমানদেরকে বাদশাহর দরবারে কথাবার্তা বলার সুযোগ দেয়া হোক, কিন্তু বাদশাহর যুক্তিপূর্ণ বক্তব্যের সামনে তাদের চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না।
অতঃপর শাহী দরবারের বিশেষ কর্মকর্তা মুহাজির মুসলমানদের কাছে গমন করে তাদেরকে কিছু না জানিয়েই রাজদরবারে হাজির করল। সবার আগে দরবারে প্রবেশ করলেন হযরত জাফর ইবনে আবি তালিব। তাঁরা যখন দরবারে প্রবেশ করছিলেন তখন তাঁরা তাদের চাল চলনে ও ভাব ভঙ্গিমায় এমন একটি ভাবের অবতারণা করছিলেন যে মনে হলো যেন দরবারের এ ঐতিহাসিক আড়ম্বর ও অসাধারণ সাজসজ্জা তাদের মধ্যে কোনোই ভয়ভীতির সঞ্চার করেনি। অন্যদিকে তাঁরা শাহী দরবারে প্রবেশের প্রচলিত আদব কায়দা অবলম্বন না করে ইসলামী নিয়মনীতি অনুসরণ করে বাদশাহকে সালাম জানালেন।
মুসলমানদের এমন আচরণকে কেউ কেউ রাজ দরবারের প্রতি অবমাননাকর অভিহিত করে অভিযোগ উত্থাপন করল। এর জবাবে মুসলমানরা বললেন, যে দিনের জন্যে আমরা মাতৃভূমি ত্যাগ করে এদেশে আশ্রয় গ্রহণ করেছি, আমাদের সে দিন কখনো আমাদেরকে এক আল্লাহ ব্যতীত আর কারো সামনে মাথা নত করার অনুমতি দেয় না।
মুসলমানদের এ জবাবে শাহী দরবারে সমাগত লোকদের অন্তরে ভীতির সঞ্চার হল আর মুসলমানদের অসাধারণ ব্যক্তিত্ব ও অসামান্য শ্রেষ্ঠত্বের সামনে শাহী দরবারের বাহ্যিক জাঁক জমক ও যাবতীয় সাজসজ্জা ম্লান হয়ে গেল।
বাদশাহ নাজ্জাশি মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের সে নতুন ধর্মটি কি যা আমাদের ধর্ম ও তোমাদের পুরাতন ধর্ম অপেক্ষা অধিক উত্তম এবং ভিন্নতর?
এ প্রশ্নের জবাবে আমিরুল মোমিনীন হজরত আলী আল ইসলাম এর ভাই জনাব জাফর ইবনে আবি তালিব বললেন, আসলে আমরা অজ্ঞতা ও মূর্খতার জীবনযাপন করছিলাম। আমরা মূর্তি পূজা করতাম, মৃত প্রাণী খেতাম, অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকতাম, প্রতিবেশীর সাথে আমরা দুর্ব্যবহার করতাম। আমাদেরকে এ অবস্থা থেকে উদ্ধার করার জন্য মহান আল্লাহ আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছেন, যার পাক পবিত্র বংশীয় মর্যাদা সম্পর্কে আমাদের মধ্যে বিন্দুমাত্র সংশয় নেই। আল্লাহর সে রাসূল আমাদেরকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসের আহ্বান জানিয়েছেন এবং এক আল্লাহর এবাদত বন্দেগী করার শিক্ষা দিয়েছেন। মূর্তি, পাথর, গাছপালা ইত্যাদির পূজা করতে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে সত্য কথা বলার হুকুম করেছেন, লোকদের আমানত পরিশোধ করার এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার শিক্ষা দান করেছেন। তাঁর কাছে আমরা প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শনের পন্থা শিক্ষা লাভ করেছি। আল্লাহর এ রাসুল আমাদেরকে মিথ্যা কথা বলতে, পাক পবিত্র নারীদের অপবাদ দিতে এবং অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে এবাদত বন্দেগীতে এক আল্লাহর সাথে আর কাউকে অংশীদার না বানাতে হুকুম করেছেন।
আল্লাহরে পয়গম্বর আমাদেরকে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি শিক্ষা দিয়েছেন, সুতরাং আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তার রেসালতের সাক্ষ্য প্রদান করেছি। আমরা ইসলামের এ মহান অনুশাসনগুলোর ও এর মহামূল্যবান শিক্ষাগুলোর অনুশীলন শুরু করেছি, কিন্তু আমাদের জাতির একদল লোক আমাদের এই ইসলাম গ্রহণের ব্যাপারে আপত্তি করেছে এবং আমাদের উপর নানা রকম বিপদ, মুসিবত ও জুলুম অত্যাচার চাপিয়ে দিয়েছে, যা আগাগোড়া অন্যায়, অবিচার ছাড়া আর কিছু নয়।
আমরা পুনরায় মূর্তি পূজা ও অন্যান্য খারাপ কর্মকাণ্ডে প্রত্যাবর্তন করতে অস্বীকার করেছি, তাই আমাদের জাতির লোকেরা আমাদের উপর অত্যাচার নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাদের সীমাহীন জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা মাতৃভূমি ত্যাগ করে আপনাদের দেশে এসে আশ্রয় নিয়েছি।
হযরত জাফর ইবনে আবি তালিবের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই বাদশাহ নাজ্জাশী বললেন, যে কথাগুলোকে তোমাদের নবী ঐশী বাণী বলে প্রচার করেন এবং বলেন যে এ বাণীগুলো মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর উপর অবতীর্ণ হয়েছে, তার কোনো কথা কি তোমাদের স্মরণ আছে?
জাফর বিন আবু তালিব বললেন, জি স্মরণ আছে।
বাদশাহ নাজ্জাশী বললেন, তাহলে তার কিছু অংশ পাঠ করে শোনাও।
এ সময় হযরত জাফর দরবারের পরিবেশের দিকে একবার তাকালেন। সমগ্র দরবার খ্রিস্ট ধর্মমতে বিশ্বাসীদের দ্বারা পরিপূর্ণ। বাদশাহ নিজেও খ্রিস্ট ধর্মের অনুসারী। অনুষ্ঠানের পুরো ভাগে উপবিষ্ট বড় বড় পাদ্রীগণ, তাঁদের সামনে পবিত্র ইঞ্জিল কিতাব রাখা। সুতরাং পরিস্থিতি ও পরিবেশের প্রতি দৃষ্টি রেখে তিনি সূরা মারিয়াম তেলাওয়াত শুরু করলেন। পবিত্র সূরার সে সমস্ত আয়াতই তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে পাঠ করতে লাগলেন। যে আয়াতগুলো হযরত ঈসা, হযরত মারিয়াম, হযরত ইয়াহইয়া ও হযরত জাকারিয়া আলাইহিসসালামের সাথে সম্পর্কযুক্ত।
হযরত জাফরের কিরাতের বিশেষ ভঙ্গিতে এ কোরআন তেলাওয়াত শাহী দরবারে সমবেত সকলের উপর একটা অসাধারণ প্রভাব বিস্তার করল। তাঁর উদ্দেশ্য ছিল কোরআনের এ আয়াতগুলো তেলাওয়াতের মাধ্যমে হযরত ঈসা ও হযরত মারিয়াম সালামুল্লাহি আলাইহা সম্পর্কে কোরআন মজিদের বিশুদ্ধ ও মধ্যম নীতির বক্তব্যটি খ্রিস্টানদের সামনে তুলে ধরা। আর তিনি আরও বুঝতে চাইলেন যে পবিত্র কোরআন হযরত ঈসা ও মারিয়ামকে অত্যন্ত পাক পবিত্র বলে ঘোষণা করেছে, সাথে সাথে তাদেরকে আল্লাহর অংশীদারিত্ব থেকে অনেক দূরে বলে সাব্যস্ত করেছে। কোরআনের এ আয়াতগুলো পাঠ করার সাথে সাথে পরিস্থিতি বদলে গেল এবং সকলের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল।
বাদশাহ নাজ্জাশী বললেন, খোদার কসম, হযরত ঈসা আল ইসলাম যে সত্যের আলোচনা করেছিলেন তা এগুলোই। হযরত ঈসা এর কথাবার্তা ও কোরআনের বাণীসমূহের ভিত্তি একই। সুতরাং তোমরা এদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারো, একাগ্র চিত্তে তোমরা তোমাদের ইবাদত করতে পারো।
অতঃপর বাচনাজ্য শ্রী কুরাইশ প্রতিনিধিদের উদ্দেশ্যে বললেন, তোমরা সোজা নিজেদের দেশে ফিরে যাও, আর তোমরা যে উপঢৌকন সামগ্রী নিয়ে এসেছ সেগুলো ফিরিয়ে নিয়ে যাও। আর জেনে রেখো, আমি তোমাদের কাছে মুসলমানদের কাউকে হস্তান্তর করব না, এ মুহূর্তে এখান থেকে চলে যাও।
বাদশার কঠোর নির্দেশের পর ওই দুই কাফের নেতা লজ্জিত হয়ে তাদের আনা উপহারগুলো ফেরত দিয়ে আবিসিনিয়া ত্যাগ করল। এর অল্প কিছুদিন পরেই বাদশাহ নাজ্জাশি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান। তিনি নবম হিজরিতে মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সুদূর মদিনা থেকেই তাঁর জানাজার নামাজ পড়েছিলেন।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি লালন গীতি, আল্লাহ বলো মন রে পাখি। এ শিরোনামের গানটি গেয়েছে বাংলাদেশি শিশু শিল্পী ঐক্য।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
পাখি একবার মওলা মধ্যে কিছু নাই, ঘরের বাহির কঠিন গো সবাই, হাওয়া বন্ধ হলে সুবাতে কিছু নাই, ঘরের বাহির কঠিন গো সবাই, সেদিন কে পায়া মন পড়কে কখন, কে পায়া মন পড়কে কখন, দেখে শুনে
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। নির্বাচনে না এসেই বিএনপি জিতে গেল প্রশ্ন কাদেরের ইত্তেফাক। প্রথম আলো লিখেছে, ২১ মাথা নত না করতে শেখায় বললেন প্রধানমন্ত্রী। বৈদেশিক ঋণ পরিশোধ প্রথমবারের মতো ৪০০ কোটি ডলার ছাড়াল ডেইলি স্টার বাংলা। যেভাবে রোহিঙ্গারা হয়ে যাচ্ছে বাংলাদেশি নাগরিক, মানব জমিন। ব্লুমবার্গের প্রতিবেদন, যুক্তরাজ্যের সাবেক ভূমি প্রতিমন্ত্রীর ২০ কোটি পাউন্ডের সম্পদ, যুগান্তর। কলকাতা শিরোনাম, মহারাষ্ট্রে পাশ ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল, সংরক্ষণ পেরোল ৬০%। সংবাদ প্রতিদিন। গণশক্তি লিখেছে, পুলিশ মনে হয় শাহজাহানকে রক্ষা করছে হাইকোর্ট। জেলে অন্তঃসত্ত্বা হলে মহিলা বন্দীরা আরও কলঙ্কিত হন, আনন্দবাজার পত্রিকা। আজকাল লিখেছে, লোকসভা ভোটে উপত্যকায় একা লড়ার ইঙ্গিত দিলেন মুফতি। আদিনা মসজিদে সম্প্রীতি নষ্টের চেষ্টা ব্যর্থ, পূবের কলম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ২১ আমাদেরকে শিখিয়েছে মাথা নত না করতে, একথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিভাবে দেখবেন এ বক্তব্যকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন যে ২১ আমাদের মাথা নত না করতে শিখিয়েছে, আমি মনে করি বক্তব্যটি অবশ্যই যথার্থ এবং তিনি সঠিক বলেছেন, এতে কোনো রকমের সন্দেহ নেই। ২১ মানে মাথা না নোয়ানো, ২১ মানে আপোষ না করা, ২১ মানে নিজের অধিকার, জাতির অধিকারের প্রতি সচেতন হওয়া, ২১ মানে জাতির অধিকারের প্রতি জাতির অধিকারের পক্ষে দাঁড়ানো এবং অধিকার আদায়ের সংগ্রামে সামিল হওয়া। এই রকমের আমরা নানা স্লোগান, নানা কথা, নানা বক্তব্য দিয়ে থাকি, বলে থাকি এবং আমরা ভেতরে ভেতরে সেটি লালন করি, তাতে কোনো সন্দেহ নেই এবং এটিই হওয়া উচিত। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে আন্দোলন, যে সংগ্রাম এবং যে ত্যাগ তিতিক্ষা, আর যে আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার উপর ভিত্তি করে ১৯৫২ সালের সেই ইতিহাস গড়ে উঠেছিল, আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস গড়ে উঠেছে এবং পরবর্তীতে ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে ৬৬, ৬৯, ৭১ স্বাধীনতা যুদ্ধ। ফলে ২১ আমাদের যে মাথা নত না করতে শিখিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মুশকিলটা হয়েছে অন্য জায়গায়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যে সংগ্রাম করতে শিখলাম, আমরা যে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হলাম, আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পরে এসে এখনো কিন্তু বাংলাদেশে অনেক কিছু জন্য লড়তে হচ্ছে, লড়াই করতে হচ্ছে এবং এ নিয়ে অনেক সংকট তৈরি হয়েছে দেশের ভেতরে। বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, নির্বাচন কেন্দ্রিক যে সংকট তৈরি হয়েছে, গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, সেগুলো আসলে আমি মনে করি কোনো মতেই গ্রহণযোগ্য পর্যায়ে নেই।
জনাব সাজুল ইসলাম গাজার গণহত্যার সঙ্গে হলোকাস্টের তুলনা করে বক্তব্য দেয়, ব্রাজিলের সাথে ইসরায়েলের ব্যাপক টানাপোড়েন দেখা দিয়েছে। ব্রাজিলের এই অবস্থানকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি?
জি, গাজার গণহত্যার সঙ্গে হলোকাস্টের তুলনা করে বক্তব্য দেয় ব্রাজিলের বিরুদ্ধে ইসরায়েল খুব ক্ষিপ্ত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এত বেশি ক্ষিপ্ত হয়েছে বা ক্ষুব্ধ হয়েছে যে ব্রাজিলের রাষ্ট্রদূতকে পার্লে মার্টার দিয়ে বের করে দেয়, কিন্তু ইহুদিবাদ ইসরায়েল নিজের চেহারাটা আয়নায় দেখবে না। যে কতটা হত্যাযজ্ঞ চালাচ্ছে, কতটা অমানবিক পরিস্থিতি তৈরি করেছে, কতটা মানবতা বিরোধী কাজ করছে, কতটা যুদ্ধ অপরাধের ঘটনা ঘটিয়েছে, এটা যদি তারা একটু নিজেরা একবার ফিরে তাকায় গাজার দিকে তাহলেই তো তাদের বোঝার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা এই ফিরে তাকানোর কাজটা করবে না, ফিরে তাকাবে না এবং দেখছে না, তাকাচ্ছে না। নিজের দোষ দেখার দিকে আসলে ইসরায়েল নেই, এদের ধাতে নেই। এদের ধাতে একটাই, দখল করো, হত্যা করো, বিনা বিচারে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করো আর কারাগারে আটকে রাখো। এই তো ইসরায়েলের কর্মকাণ্ড। সেক্ষেত্রে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি বক্তব্যটি যথার্থ। শুধুমাত্র ইসরায়েল পার পেয়ে যাচ্ছে, আমেরিকা, ব্রিটেন এবং আরো উন্নত কিছু দেশের জন্য।
জনাব শাহজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। রাজ্যের জেলে মহিলা বন্দীরা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলায় যুক্ত সব পক্ষকে বৈঠক করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ এই মামলার পর্যবেক্ষণে জানায়, এমন ঘটনায় সমাজে কি প্রভাব পড়ে তা আমরা জানি, এমনিতেই ওই মহিলারা জেলে রয়েছেন, সেই অবস্থায় এমন ঘটনা তাঁদের আরও বেশি কলঙ্কিত করে, ওই ঘটনা মেনে নেওয়া যায় না, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদেরও এটা মাথায় রাখা জরুরি। মহারাষ্ট্র বিধানসভায় পাশ হয়ে গেল ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল। একনাথ শিন্ডে সরকারের আনা বিলকে সমর্থন করল বিরোধীরাও, ফলে সর্বসম্মতিক্রমে ঐতিহাসিক ওই বিল পাশ হয়ে গেল। রাজ্যপাল সই করলেই বিলটি আইনে পরিণত হবে। মারাঠা সংরক্ষণ আইন পাশ হয়ে গেলে মহারাষ্ট্রে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন মূল নিবাসী মারাঠারা। এর আগে রাজ্যে মোট 52% সংরক্ষণ বিল ছিল, নতুন বিল পাশ হয় তা গিয়ে দাঁড়াল 62%। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো রাজ্যেই 50%-এর বেশি সংরক্ষণ বাঞ্ছনীয় নয়। আপাতত মহারাষ্ট্র সরকার সেই নির্দেশ শিখে তুলে রাখল। আসন্ন লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রে বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ভারত সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কৃষকরা। বুধবার থেকে আবার শুরু দিল্লি চলো রোড মার্চ আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ডাল, তুলা বা ভুট্টা চাষে সরকারের দেয়া প্রস্তাবগুলো নাকচ করে আবারও দিল্লি অভিমুখে রোড মার্চ করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউনিয়নের নেতৃবৃন্দ। এতদিন বন্ধ থাকা দিল্লি চলো অভিযান আগামীকাল বুধবার থেকে আবার শুরু হবে বলে জানিয়েছেন তারা। কেন্দ্রীয় সমবায় সংস্থাগুলো কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে 5 বছরের জন্য বেশ কয়েকটি ফসল কিনবে। গতকাল গভীর রাত পর্যন্ত চলা চতুর্থ দফার বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে কৃষক সংগঠনগুলোকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন ধনকুবের এবং সামাজিক মাধ্যম এক্স পেজের মালিক ইলন মাস্ক বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন হেরে গেছে। একই সাথে তিনি বলেন, ভবিষ্যৎ শান্তি আলোচনার ব্যাপারে ইউক্রেন যে অবস্থান গ্রহণ করেছে তাতে দেশটি আরও দুর্বল হয়ে পড়ছে। ইলন মাস্ক এক্স পেজে দেয় এক পোস্টে বলেন, আমেরিকা ইউক্রেন যুদ্ধের পৃষ্ঠপোষকদের মধ্যে ভীতি ও অস্বস্তি সৃষ্টি হচ্ছে। রিপাবলিকান দল এখন ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বিশেষ জায়গা করে নিয়েছে এবং অত্যাধুনিক এই প্রযুক্তি যুদ্ধের ভাগ্য বদলে দিচ্ছে। গতকাল ইউক্রেন যুদ্ধে চেচেন ইউনিটের কমান্ডারদের সাথে এক বৈঠকে মেদভেদেভ বলেন, যুদ্ধক্ষেত্রে ড্রোন মানুষের ধারণা পাল্টে দিচ্ছে এবং যেটি তারা চেয়েছিল যুদ্ধক্ষেত্রে এখন সেটি হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যাতে গাজার রাফাতে নতুন করে আর কোনো পাশবিকতা চালাতে না পারে জাতিসংঘকে তা নিশ্চিত করতে হবে। ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, তারা এডেন উপসাগরে আমেরিকার দুটি জাহাজে হামলা চালিয়েছে। বাংলাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতের মহারাষ্ট্রে মুসলমানদের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের জোরালো দাবি তুলেছে সমাজবাদী পার্টি, মারাঠাদের সংরক্ষণ বিল পাস। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, কামনায় খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։